Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr, and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel.
Alhamdulillah, Rabbil Alameen, Wassalat, Wassalamu ala Sayyidil Mursaleen. اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک و اصحابک یا نور اللہ پریو اسلامی بھائیرہ اور مدنی چینلر درشک بندو اپستھت ہوئے مدنی چینلر انوشٹھان سکال کاٹک مدنی چینلر ساتھ ایر مدھے আমরা হাজির হয়েছি। তো যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি এখন দেখছেন, আপনাদের সকলকে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকাল আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। তো যারা এই সকালটাকে নেকির মাধ্যমে শুরু করে, ফজরের নামাজের মাধ্যমে শুরু করে এবং তিলাওয়াতের মাধ্যমে শুরু করে, ভালো ভালো কাজের মাধ্যমে শুরু করে, তাহলে পুরো দিনই তার ভালোর মধ্যে কাটে। আল্লাহ পাক আমাদের সবাইকে নেকির কাজ করার সেই তৌফিক দান করুক। আসুন শুরুতে আমরা প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার কি পরিমাণ ফজিলত এবং বরকত রয়েছে তা সম্পর্কে শ্রবণ করি। আমার প্রিয় নবী রাসূল আরবী হুজুর পুন্ডুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফাহা করবেন। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم। মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের বিষয়টা কিছুটা এরকম যে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শুধু মানুষ জাতিকে পাঠাননি, বরং 18,000 মাকলুকাতকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এর মধ্যে মানুষও রয়েছে, প্রাণীও রয়েছে, বৃক্ষও রয়েছে, এরকম 18,000 ক্যাটাগরির দিক দিয়ে 18,000 মাকলুকাত দুনিয়াতে এসেছেন এবং অবস্থান করছেন। যদি আমরা আমাদের দিকে তাকাই তাহলে কিতাবের মধ্যে এটা এসেছে যে 18,000 মাকলুকাতের মধ্যে আমরা হচ্ছি সর্বোত্তম মাকলুকাত, আশরাফুল মাকলুকাত, সর্বশ্রেষ্ঠ মাকলুকাত মানুষ জাতি আমরা। বা আমি যদি নিজেকে প্রশ্ন করি, এই আশরাফুল মাকলুকাতের মধ্যেও মানুষ এক প্রকার হচ্ছে মাকলুকাত, ওনাদেরকে আশরাফুল মাকলুকাত বলা হয়েছে। এই আশরাফুল মাকলুকাতের মধ্যেও অনেক সৌভাগ্যবান এমন রয়েছেন যারা মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আচ্ছা, মুসলমান তো রয়েছেন, আরো এমন সৌভাগ্যবান রয়েছেন যারা দুনিয়াতে আসা অসংখ্য নবী আলাইহিমুসসালামদের মধ্য থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন। আচ্ছা, এটা তো গেল। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য, বিশেষত্ব এটা যে অন্যান্য নবীর উম্মতের চাইতে আমার নবীর উম্মতটা হচ্ছে সবচেয়ে দামি। শুধু তাই নয়, অন্যান্য নবীর উম্মতের মধ্যে যারা আল্লাহ তাআলার ওলি হয়েছেন, আল্লাহ তাআলার নেক বান্দা হয়েছেন, মুমিন হয়েছেন, তাদের থেকে আমার নবীর উম্মতের মধ্যে থেকে যারা বলি হয়েছেন হবেন রয়েছেন তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম। এখন আজকের আমরা যে বিষয়টি নিয়েছি যে আমাদের পরিচয় কি, হোয়াট ইজ আওয়ার আইডেন্টিফিকেশন, হু আই এম, আমরা কে, আমরা নিজেকে জানি, নিজেকে চিনি, যে আমাদের পরিচয় কি, আমাদের মর্যাদা কি, আমরা কে, আমাদের কি করা চাই। আজকের বিষয় হচ্ছে আমাদের পরিচয় কি। ইনশাআল্লাহ আজ্জাবাজাল এ ব্যাপারে আমরা মাদানী ফুল শ্রবণ করব। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মোহাম্মদ মিরাজ আত্তারি, ওনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে যে বিষয় যে আমাদের পরিচয় কি, আমরা কারা, আমরা কে, আমাদের কাজ কি, আমাদের বৈশিষ্ট্য কি হবে, ইনশাআল্লাহ আজ্জাবাজাল এ সম্পর্কে আমরা মাদানী ফুল শ্রবণ করব। এর আলোকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনার প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন, ইনশাআল্লাহ আজাবাজাল আমরা অনুষ্ঠানে সামিল করবো। জি মিরাজ ভাই, প্রথমত শুভ সকাল আপনাকে, এই সকাল শীতের সকালে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। জি মিরাজ ভাই,
আলহামদুলিল্লাহ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে আলহামদুলিল্লাহ আর শীতের সকাল, শীতের মৌসুমটা এমন একটা, লেখক ভাই, শীতকাল আসলে না মানুষের ইবাদত করার একটি সুযোগ হয়ে যায়।
জি,
কেন সুযোগ হয়ে যায়, আপনি শীতকাল বলেছেন সে কারণে বলছি।
আচ্ছা,
শীতকালে মানুষ রোজা রাখতে পারে বেশি,
সুবহানাল্লাহ,
কারণ শীতকাল দিনটি খুব ছোট,
জি,
রাতটি খুব বড়, সেক্ষেত্রে শীতকালে আমরা চাইলে খুব সহজে কষ্টবিহীন রোজা রাখতে পারি।
জি,
যেহেতু সেহরির সময়টাও পাওয়া যায় এবং ইফতারির সময়টাও
পাওয়া যায়,
সন্নিকটে আসে যায়, এর পাশাপাশি রাতটা অনেক বড় হওয়ার কারণে আমাদের যদি আমরা তাড়াতাড়ি ঘুমাতে যাই তাহলে ফজর নামাজের সময়ও বেশিক্ষণ থাকে এবং আমরা চাইলে তাহাজ্জুদের নামাজও আদায় করতে পারি। তো শীতকাল অনেক বড় একটি নিয়ামত, শীতকাল ইবাদত করার জন্য একটি উপযুক্ত সময়।
আলহামদুলিল্লাহ,
তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদেরকে আমিও উৎসাহ করব যে শীতকালটিকে কোমর বেঁধে ইবাদত করার জন্য নেমে পড়ার জন্য, যাতে করে শীতকালে বেশি বেশি ইবাদত করা পসিবল হয়ে যায় আর শীতকালে ওযু যদি আমরা বেশি বেশি করি তাও বেশি পাওয়া যায়। তো আজকের বিষয় আপনি অনেক সুন্দর একটি বিষয় নিয়েছেন, আসলে আমরা আমাদের পরিচয় কি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি বললেন 18,000 মাখলুকাত থেকে বাছাই করে শ্রেষ্ঠতম যাদেরকে বানিয়েছেন তারা হচ্ছে মানব জাতি।
জি,
আবার মানব জাতির মধ্যে আপনি এটাও অজাহাত করে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিনরাও আলহামদুলিল্লাহ মানব জাতিদের মধ্যে সর্বোত্তম রয়েছেন।
জি,
দেখুন লিয়াকত ভাই, আমাদের পরিচয় খোঁজার মধ্যে সর্বপ্রথম আমাদের পরিচয় এটা হওয়া দরকার যে কুরআনুল কারিমের বিধি বিধান অনুযায়ী
বিশাক মাশাআল্লাহ
আমাদের পরিচয় এটা হওয়া দরকার যাতে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নিসবত রাখে।
সুবহানাল্লাহ,
আমরা যখন আমাদের কুরআনুল কারিম এটিকে অধ্যয়ন করব এর মধ্যে আমরা কিভাবে চলব, উই আর রানিং আওয়ার পাথ অ্যাকর্ডিং অফ কুরআন এন্ড সুন্নাহ
মাশাআল্লাহ,
সো দ্যাট আমাদের একটি কি হবে পরিচয় বহন করবে। এই পরিচয় বহন অনেক প্রকার হতে পারে, আমরা লিয়াকত ভাই দুনিয়াতে যখন বসবাস করি কেউ না কেউ একটি না একটি পরিচয় নিয়ে বহন করে।
জি,
সাপোজ ধরে নিন এক পরিবেশের মধ্যে একটি সমাজের মধ্যে কেউ একজন খুব মদ্যপায়ী, মদ পান করে।
জি,
সে এমনভাবে মদ পান করে সেই সমাজে পরিবেশে তার পরিচয় হয়ে গেল
মদ্যপায়ী,
মদ্যপায়ী।
জি,
সে মদ্যপায়ী হিসেবে সবার কাছে একটি পরিচয় হয়ে গিয়েছে।
জি,
আবার অপরদিকে যদি আপনি দেখেন কোন একজন বান্দা আল্লাহ তাআলাকে রাজি করানোর জন্য হুজুর পুণ্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক নিজের জীবন যাপন করছে,
সুবহানাল্লাহ,
তাহলে তাকে দেখে ওই পরিবেশে ওই সমাজে সবাই নেককার এবং পরহেজগার এবং তার একটি পরিচয় হবে আল্লাহওয়ালা,
সুবহানাল্লাহ।
তো এখানে ডেফিনেশন দিলাম এবং ডিভাইডেড হয়ে গেল, পরিচয়
বিভিন্ন রকম হতে
হতে পারে।
জি,
আবার এমন একটি ব্যবস্থা রয়েছে যে আমাদের পরিবার এর সন্তানরা যারা সন্তান রয়েছে তারা যদি অন্য কারো কাছে যায় বা কারো পরিবারের মধ্যে যায়,
জি,
তাহলে ওই সন্তানের বিহেভিয়ার দেখে ওই পরিবারের তার মা বাবার সম্পর্কে কিছু ভালো পরিচয় পাওয়া যায়।
জি,
যেমন লিয়াকত ভাই দেখুন সন্তানরা একে অপরের সাথে কথাবার্তা বলে, আমরা একে অপরের সাথে কথাবার্তা বলি, তো আমাদের বিহেভিয়ার যদি একটি ভালো এবং উত্তম হয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের দেখিয়ে যাওয়া পথ অনুসরণ করে আমরা যদি সুন্নত মোতাবেক কথাবার্তা বলি এবং সালামের আদব কায়দা জানি, বড়দেরকে সম্মান দিতে জানি, ছোটদেরকে স্নেহ করতে জানি এবং আমাদের দ্বারা কারো যদি ক্ষতি না হয়ে উপকার হয়, তাহলে ওই সন্তানের দ্বারা মানুষ এটি পরিচয় পাবে তার বাবা মায়ের। কারণ সন্তান এর বিহেভিয়ার দ্বারা বাবা মাকে জাস্টিফাই এই জন্য করতে পারবে, বাবা মা সন্তানকে যদি সুশিক্ষা দেয়, সুন্দর শিক্ষা দেয়, তাহলে সন্তানের মধ্য দিয়ে সেটি ফুটে উঠবে।
আরেকটা হচ্ছে যে বাবা মা যেমন হবে ওনাদের চারিত্রিক বৈশিষ্ট্য যেমন হবে সেগুলো সন্তানের মধ্যে প্রভাব বিস্তার করবে। এর পাশাপাশি যদি আমরা খাতুনদের কথা চিন্তা করতে যাই, অর্থাৎ ইসলামী বোনদের কথা চিন্তা করতে যাই, তারা যদি পর্দা সহকারে চলাফেরা করে এবং এরকম একটি নিজাম তৈরি করে, সিস্টেম তৈরি করে যে তাদের পর্দার ব্যাপারে তারা যদি হুঁশিয়ার হয়, তাহলে এটার প্রভাবও পরিবারের উপর পড়বে। যদি বা পরিবারকে দেখছে না, কিন্তু একটি প্রভাব বিস্তার করবে যে এই পরিবারের পারিবারিক অর্থাৎ লালন পালনটি কোরআন এবং সুন্নাত অনুযায়ী করা হয়েছে। এর পাশাপাশি যদি আমরা পরিবেশের মধ্যে যদি আমাদের ঘরের পরিবারের যদি দেখি পর্দার বিধান রয়েছে এবং সন্তানদের পুরুষদের আদব কায়দা ইসলামিক সিস্টেম অনুযায়ী সুন্দর ব্যবহার রয়েছে, তাহলে এর একটি পরিচয় পাওয়া যায়। দেখুন আলহামদুলিল্লাহ আজ্জাল, আমরা আমাদের জীবনের মধ্যে অনেক কিছু আমাদেরকে করতে হয়, যেহেতু আমরা মানুষ আর আমাদেরকে সৃষ্টি করেছে, আর 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে আমাদের সেবার জন্য। তার মধ্যে 17,000 মাখলুকাত কিন্তু আমাদের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে। যদি আমাদেরকে সৃষ্টি করা হয় শ্রেষ্ঠতম হিসেবে, তাহলে আমাদের মধ্যে অবশ্যই ওইভাবে জীবন বিধান তৈরি করতে হবে যেটাকে কোরআন আমাদেরকে পথ দেখিয়েছে। তো এখন আমরা যদি চিন্তা করতে যাই কোরআনুল করিম কি, কোরআনুল করিম হচ্ছে একটি মোটিভেশনাল এবং স্টোরি মূলক কিতাব, যেখানে মোটিভেশনাল রয়েছে এবং সবচেয়ে উত্তম স্টোরি ওখানে ঘটনাগুলো রয়েছে, যেগুলো আমরা যদি কোরআন অধ্যয়ন করি, আমরা যদি পড়ার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে কোরআনুল করিম আমাকে কি শিক্ষা দিচ্ছে, উত্তম আখলাক এবং আমাদের পূর্ববর্তী জীবনে যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উম্মতরা ছিল তারা কি করে গিয়েছেন আর আমাদেরকে কি করা হচ্ছে। আলহামদুলিল্লাহ কোরআনুল করিমে আমাদের পরিচয় আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে ঈমানদার বলে উল্লেখ করেছেন। অন্যান্য গোত্রের নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা কিন্তু ওই গোত্রের নাম অনুসারে আক্ষেপ করেছেন। এটা কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়,
আমাদের হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সাদাকায় আজকে আমাদেরকেও আল্লাহ তাআলা একটা পরিচয় দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু বলে ঈমানদার বলে আমাদেরকে কি করেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু। তো এভাবে করে আমাদেরকে আখ্যায়িত করেছেন, আমাদেরকে সম্মান স্বরূপ একটি পরিচয় দিয়েছেন। তো সেই কোরআনুল করিম এর বিধান অনুসারে যদি আমরা চলি আর আমরা যদি ইলম হাসিল করি, জ্ঞান অর্জন করি, দেখুন এখানে আরেকটি কথা লিয়াকত ভাই, যে মানুষত্ব কখন থাকে, যখন তার মধ্যে কিছুটা ইলম, কিছুটা জ্ঞান এবং কিছুটা নেকি করার প্রয়াস থাকে, তখন তাকে মানব বলা হয়, মানুষ বলা হয়। আর তার মধ্যে থেকে যদি শিক্ষা উঠে যায়, জ্ঞান উঠে যায়, ইলম উঠে যায়, তাহলে তাকে জানোয়ারের সাথে হিসাব করা হয়,
মনুষ্যত্ব হারিয়ে যায়,
মনুষ্যত্ব হারিয়ে যায় এবং তাকে জানোয়ার হিসেবে আখ্যায়িত করে। আসলে ইলম এমন একটা জিনিস, নেকি এমন একটা জিনিস, তো ইলম অর্জন করলে তাহলে আমাদেরকে মানুষ বলা হয়, আর আমাদের কাছ থেকে ইলম হারিয়ে গেলে আমাদেরকে জানোয়ারের সাথে সমতুল্য করা হয়। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, জ্ঞান অনেক বড় জিনিস, আমরা যত বেশি জ্ঞান অর্জন করব আমাদের পরিচয় তত বেশি প্রকাশিত হতে থাকবে। যেমন আমরা লিয়াকত ভাই, জ্ঞানও অনেক প্রকার রয়েছে, আমরা দুনিয়াবী জ্ঞান অর্জন করি, পরকালের জ্ঞান অর্জন করি। আমরা দুনিয়াবী জ্ঞান অর্জন করি একটু আর্থিকভাবে ডেভেলপ হওয়ার জন্য, নিজেকে পরিচিত করার জন্য দুনিয়াতে
এবং
স্ট্যাটাসকে বাড়ানোর জন্য, যেন আমার সোসাইটিতে আমাকে একটু মূল্যায়ন করা হয়, আমাকে একটি স্থান দেওয়া হয়।
যে
ওই নিয়তে আমরা কিন্তু পড়ালেখা করি এবং আমাদের শিক্ষা দীক্ষা আমাদেরকে দুনিয়াতে একটি স্থান আমাদেরকে দিয়ে দেয়, ওইটা দিয়ে আমি হয়তো আমার আর্নকে ডেভেলপ করতে পারি, আমার সমাজকে ডেভেলপ করতে পারি। তবে আরেকটি শিক্ষা হচ্ছে আমার পরকালকে ডেভেলপ করার জন্য, পরকালীন শিক্ষা যেটিকে দিনী শিক্ষা বলছেন, তো ওই শিক্ষা যদি আমার মধ্যে থাকে তাহলে আমার দুনিয়াবি শিক্ষা আমাকে শিক্ষিত করবে, সাথে সাথে আমাকে আমার অহংকারও বাড়িয়ে দিবে।
আল্লাহ,
কারণ আমি যত এডুকেশন কমপ্লিট করে ডিগ্রি অর্জন করি, সার্টিফিকেট অর্জন করি, সেগুলো আমাকে অহংকারের দিকে কিন্তু এক প্রকার নিয়ে যাবে, আর সেটিকে কন্ট্রোল করার জন্য আমার যেটি প্রয়োজন সেটা হচ্ছে দিনী শিক্ষা। দিনী শিক্ষা যদি আমার মধ্যে লিয়াকত ভাই থাকে না, তাহলে অহংকার করলে কি ক্ষতি, কারোর উপর হিংসা করলে কি ক্ষতি, এগুলো সম্পর্কে আমি জানতে পারবো। কারণ দুনিয়াবী শিক্ষাতে অহংকারের ব্যাপারে বা হিংসার ব্যাপারে তেমন কিছু নেই। কিভাবে ডেভেলপ হবো, কিভাবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবো, কিভাবে অপরকে আমি ওভারটেক করে নিজে সামনের দিকে পৌঁছাবো, এসবের বিষয়ে আমাকে হয়তো একটি শিক্ষা দেওয়া হচ্ছে, আমাকে মোটিভেট করা হচ্ছে। কিন্তু পরকালীন শিক্ষা আমাকে মানুষকে কিভাবে উপকার করতে হবে,
দেখুন মিরাজ ভাই, এখানে হচ্ছে যে প্রথমত হচ্ছে আমরা মুসলমান,
অবশ্যই
আমরা যারা এখন মানে স্ক্রিপশন রয়েছে আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আল্লাহ তাআলার দয়ায়। একটা মুসলমানের প্রথমত যে পাঁচটা স্তম্ভ এগুলো সম্পর্কে দৃষ্টিপাত দিতে হবে, সেটা হচ্ছে যে ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক আছে, এগুলো হচ্ছে ইসলামের মূল স্তম্ভ, পাঁচটি স্তম্ভ। তো মুসলমান হিসেবে আমাকে প্রথমে এই পাঁচটি স্তম্ভের মধ্যে যেগুলো আমার জন্য জরুরি, যেমন হজ যদি ফরজ হয় হজ সম্পর্কে জানা এবং সেটা কার্য সম্পাদন করা, যাকাত যদি ফরজ হয় সেটা সম্পর্কে জানা এবং সেটা কার্য সম্পাদন করা, এই দুইটা জিনিস কিন্তু যার উপর ফরজ তারাই করবে। এই দুইটা জিনিস অনেকের জন্য ফরজ, অনেকের জন্য ফরজ নয়, কিন্তু এটা ব্যতীত আর যে তিনটা জিনিস রয়েছে এই তিনটা জিনিস প্রত্যেক মুসলমান নর নারীর জন্য আবশ্যক,
আবশ্যক,
অর্থাৎ করতেই হবে, তাই না? ইমান না আনলে আপনি নামাজ কিভাবে কায়েম করবেন? প্রথমত আপনাকে ইমানদার হতে হবে,
অবশ্যই
মুসলমান হিসেবে। আচ্ছা, একটা কথা হচ্ছে যে যে আমরা মুসলমান, অনেকে এটা মনে করি আমরা মুসলমান, শুধু মুসলমানের ঘরে জন্মালেই কি মুসলমান হয়, এটাও কিন্তু চিন্তা করার বিষয়।
আমার পরিচয় এটা, মুসলমান ঘরে জন্ম নিয়েছি কিন্তু আমার পরিচয়টিকে আমাকে নিজেকে তুলে ধরতে হবে। দেখুন
মানে অর্থাৎ আমার কাজগুলো এমন হতে হবে যাতে আমি যে মুসলমান সে বৈশিষ্ট্যটা ফুটে উঠে।
তো আমরা যদি হুজুর গাছা পাক বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী অধ্যয়ন করি, তাহলে ছোটবেলার কথা যদি আমরা শুনি,
আল্লাহ আল্লাহ,
তাহলে গাছা পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি পরিবার থেকে কেমন শিক্ষা পেয়েছেন,
সুবহানাল্লাহ।
এই ঘটনাটি সুপরিচিত যে যখন গাছা পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ছোটবেলায় ইলম অর্জন করার জন্য মা গসপাকের মা ফাতিমা উনি পাঠিয়ে দিচ্ছিলেন ইলম অর্জন করার জন্য, দেখুন তখন কি শিক্ষা দিয়েছিল, যে বাবা পথে কারোর সাথে মিথ্যা বলবে না,
অর্থাৎ জীবনে কখনো মিথ্যা,
জীবনে কখনো মিথ্যা বলবে না, আর যেই দিরহামগুলো 40 দিরহাম তিনার জামার মধ্যে সেলাই করে দিয়েছেন সেগুলো কেউ দেখেনি। অথচ ডাকাত দল যখন গসপাক রহমতুল্লাহ তাআলা আলাইহির কাফেলাকে আক্রমণ করা শুরু করেছে, প্রত্যেকের কাছে জিজ্ঞেস করার সাথে সাথে বা তাদেরকে চেকিং করে সকল কিছু যখন লুটপাট করছে, এমন তো অবস্থায় সে ছোট বাচ্চা বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ডাকাতরা তেমন কোনো সন্দেহ করে নাই এবং কিছু নাই বললেও ছেড়ে দিত। তবুও যখন জিজ্ঞেস করছে তোমার কাছে কি আছে, তখন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতে লাগলো যে আমার জামার ভিতরে 40 দিরহাম রয়েছে।
আল্লাহ,
যখন ডাকাত দল তা খুঁজে দেখলো জামার ভিতর সেলাই করা ওই 40 দিরহাম দেখে অবাক হলো যে আমরা তো তোমাকে চেকিং করতাম না এবং নায়ক বললো কিন্তু মিথ্যা বললো কিন্তু পার পেয়ে যেতেন, তারপরও সত্য কেন বলেছেন? তখন দেখুন পরিবারের পরিচয় পাচ্ছে এখন যে আমার মা আমাকে শিক্ষা দিয়েছে কি মিথ্যা না বলতে। আজকে আমরা এখান থেকে শিক্ষা অর্জন করি যে সকল মা বাবা মাযাল্লাল্লাহ মাফ করুক সন্তানকে এই শিক্ষা দেয় যে বাসায় থাকা অবস্থায়ও যদি বলে যে বলে দাও বাবা আমি বাসায় নেই,
যখন বাবাকে কেউ খুঁজতে আসে,
বাবাকে কেউ খুঁজতে আসে
তখন বাবা ভেতর থেকে বলে দেয়, বলে যে বলো বাবা নেই,
বাবা নেই, বা অন্য কোনো কারণে মোবাইলে আমরা অনেকে সচরাচর এক স্থানে হয়ে অন্য স্থানে বলে থাকি। তো
এটা বেশি হয়ে থাকে মিরাজ ভাই, যেটা মোবাইলের মাধ্যমে হয় না, এটা আমরা যখন আমি নিজে প্র্যাকটিক্যালি অনেকবার এটা অভিজ্ঞতা হয়েছে, গাড়িতে বসে আছে এক জায়গায়, সে ফোনে বলছে আমি চলে আসছি, অমুক জায়গায় চলে আসছি, মানে ওনাকে আশ্বাস দেওয়ার জন্য বা ওনাকে টেনশনে না ফেলার জন্য কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে। মিথ্যা আরেকটা হচ্ছে যে আপনি মিথ্যা আশ্বাস দিচ্ছেন ওনাকে।
দেখুন, মিথ্যা বললে আপনি বলছেন 5 মিনিট লাগবে আমার যেতে,
বা সাপোজ আমি ধরেন আগ্রাবাদ আছি, আমি বলতেছি তখন যে আমি বরপুলে আছি, আগ্রাবাদ টু বরপুলের ডিস্টেন্স কতটুকু, আর ওই ব্যক্তি মনে করবে আচ্ছা ঠিক আছে তার মনে আর মনে হয় 5 মিনিট লাগবে।
এখন 5টা মিনিট পার হয়ে যাওয়ার পর সে ব্যক্তি খারাপ ধারণা করতে থাকে,
আল্লাহ আল্লাহ।
তো এই যে খারাপ ধারণা তার মধ্যে জন্ম নিচ্ছে,
যার জন্য জন্ম নিয়েছে সেই তো
গুণাগার হবে, এবং যে খারাপ ধারণা এখন জন্ম নিচ্ছে সে তো গুণাগার হবে।
কারণ
করা তো ভালো না, সবার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তো দেখুন, এই ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে ওই সকল মা বাবা যারা সন্তানকে, দেখুন মিথ্যা কথা কিন্তু বলা আমি শিখিয়ে দিচ্ছি, তবে মা বাবার সাথে মিথ্যা কথা বলা কিন্তু আমরা পছন্দ করি না। সন্তান যদি মিথ্যা বলে তখন বলে যে আমাদের রাগ এসে যায়। অনেকে এই কথা বলে আমি মিথ্যা পছন্দ করি না, অথচ মিথ্যা বলার সময় সেও কিন্তু পিছে নেই। তো সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, যেটা আমি পছন্দ করি না সেটা আমি বলবো না, এবং যেটা আমি বলবো না সেটা আমি কাউকে শিক্ষাও দিব না।
জি,
এই জন্য আমাকে অবশ্যই এই ব্যাপারে আমাদেরকে তরবিয়ত, অর্থাৎ আমাদেরকে প্রশিক্ষণ নেওয়া দরকার মিথ্যা না বলার ব্যাপারে। যে এখান থেকে আমরা একটা পরিবারের একটি পরিচয় পাচ্ছে, বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পরিবারের।
যে মানুষ বলে না যে এই ছেলেটা কার, অমুক 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 লোকের ছেলে, অমুক মায়ের ছেলে, এটা বলে না। অর্থাৎ ছেলের পরিচয় পাই মা বাবার নাম দিয়ে, কিন্তু
নাম দিয়ে। তো দেখুন, এখন এখানে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির মায়ের পরিচয় পাওয়া গিয়েছে যে মিথ্যা জীবনে কারোর সাথে মিথ্যা বলবে না। তাহলে একটি শিক্ষা আর সন্তান ওটি তার মধ্যে প্রভাব বিস্তার করেছে, এবং তিনি মিথ্যা বলেনি, মিথ্যা না বলার কারণে ডাকাত দল সেটি পাওয়ার পরে তারা অনুভব করতে পেরেছে, ফিল করতে পেরেছে যে আমরা কি করছি, তাদের মধ্যে একটি
কম্পন সৃষ্টি হলো,
হ্যাঁ একটি চিন্তা ভাবনা সৃষ্টি হলো যে আমরা কি করছি। দেখুন, এই চিন্তাধারার কারণে, এই সত্য বলার কারণে ওই পুরা ডাকাত দল তোবা করে কি করে নিয়েছেন,
ডাকাত দল
ছেড়ে দিয়েছেন এবং ইমানের দৌলত নিয়ে আলহামদুলিল্লাহ পরবর্তীতে জানা গিয়েছে তারা একটি আল্লাহর ওলি হয়েছেন। তাহলে বোঝা যায় যে একটি পরিবারের শিক্ষার কারণে অনেক অনেক পরিবারে কিন্তু পরিবর্তন হচ্ছে।
আলহামদুলিল্লাহ
দাওয়াত ইসলামী দেখি আমরা আজকে, দাওয়াত ইসলামী আজকে আমাদেরকে যে শিক্ষাগুলো দিচ্ছে, যে পরিচয় আমাদেরকে একটি দিয়েছে,
দাওয়াত ইসলামী আমাদেরকে নিজের আসল পরিচয় জানার জন্য উদ্বুদ্ধ করেছে। আমরা নিজেদের পরিচয় কিন্তু জানতাম না, আমরা মুসলমান এমন নাম মাত্র ছিলাম, কিন্তু হাকিকি মুসলমানের যে পরিচয় সেটা কিন্তু আমাদেরকে দাওয়াত ইসলামী শিখিয়ে দিয়েছে, ভেতর থেকে ফিল করার এবং সেভাবে চলারও একটা কি দিয়েছে, উৎসাহ প্রদান করেছে।
আসলে আজকে দেখুন কেবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাহ দামানটি ধরেছেন, দাওয়াত ইসলামী যে একটি সংগঠনকে তুলে ধরেছেন এবং কি যেটিকে রানিং রেখেছেন পুরা বিশ্বের মধ্যে, যেটির আজকে সুন্নত প্রচারে ব্যস্ত রয়েছে, সে দাওয়াত ইসলামী আমাদেরকে এমন একটি প্ল্যাটফর্মে এনেছে যে আমাদের পরিচয় এখন আমরা বহন করতে পারছি। আসলে আমাদের পরিচয় একদিকে অন্যরকম হতো, এখন আমাদের পরিচয় যেটি আল্লাহ তাআলা আমাদেরকে আসলে পাঠিয়েছেন, আমাদের পরিচয় কি, আমাদেরকে দুনিয়াতে অযথা দুনিয়াতে পাঠান নাই, একটি পরিচয় দিয়েছেন আমরা মুসলমান আলহামদুলিল্লাহ। আরেকটি বড় পরিচয় হচ্ছে আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত
আলহামদুলিল্লাহ।
সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে কুরআনুল কারীম এবং সুন্নাত মোতাবেক চলার জন্য একটি
পরিবেশ
কিতাবও দিয়েছেন,
আচ্ছা
এবং পরিবেশও দিয়েছেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদেরকে সবচেয়ে বড় গসে আজম দিয়েছেন, বরফের দিয়েছেন,
সর্বশ্রেষ্ঠ ইমামও দিয়েছেন,
ইমাম দিয়েছেন, এইগুলো আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এই পরিচয় যদি আমরা যদি ধরে রাখতে না পারি, তুলে ধরতে না পারি, আজকে আমরা অনেকে এই কুরআনুল কারীম পড়ি, আসলে কুরআনুল কারীম আমরা কতটুকু পড়ি তাও চিন্তা করতে হবে। আচ্ছা, এখন আর আমাদের এই ইমানকে তাজা করার জন্য, যে একটি মাছ যেরকম পানির মধ্যে থাকলে সে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে, একটি মাছ তার পুকুরের মধ্যে, নদীর মধ্যে, সাগরের মধ্যে থাকলে সে যেভাবে স্বাধীনতা ফিল করে, অনুভব করে, ঠিক আরেকটি পাখি যখন আকাশের মধ্যে চড়তে থাকে, উঠতে থাকে, সে যেরকম স্বাধীনতা ফিল করে, তার স্বাধীনতাটাকে নষ্ট করা হয় কিভাবে? একটি মাছকে যদি আমি বন্দি করে ফেলি, একটি মাছকে যদি আমি সাগর থেকে বা নদী থেকে বা পুকুর থেকে তুলে আনি, সে কিভাবে ছটফট করতে থাকে, তার স্বাধীনতা নষ্ট হতে থাকে, সে উদাসীন হয়ে যায়, তার অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক উড়ন্ত পাখিকে যদি আমি খাঁচার মধ্যে বন্দি করি, তাহলে তার অবস্থা কেমন হয়ে যায়, সে ছটফট করতে থাকে। ঠিক আমরা মুসলমানরাও আমাদের পরিচয় এমন একটি পরিচয় থেকে আমরা দূরে চলে আসার কারণে আমরাও কিন্তু ছটফট করতে আছি। আমরা আমাদের নফস যখন আমাদের রুহু ভালো কিছু পারছে না, তখন গুনাহ গুলোকে সে আঁকড়ে ধরছে। আমরা যখন কোরআনুল করিমকে পড়া ছেড়ে দিয়েছি, আমরা ইবাদত করা ছেড়ে দিয়েছি, নামাজ আদায় করা ছেড়ে দিয়েছি, তখন আমাদের মধ্যে মিউজিকটা আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, আমাদের মধ্যে ফিল্ম ড্রামা ঢুকে গিয়েছে, আমাদের মধ্যে বেহেপানা ঢুকে গিয়েছে। কেন? কারণ রুহুর একটি খোরাক আছে, রুহুর একটি খাবার আছে, আমরা ওই রুহুকে খাবার দিচ্ছি না, তাহলে আমার নফসটি তাজা হয়ে যাচ্ছে। আর নফস এর তামান্না কি? মিউজিক নিয়ে পড়ে থাকা। নফসের তামান্না কি? গান বাজানা নিয়ে পড়ে থাকা, বেহেপানা নিয়ে পড়ে থাকা। তো আমাদের পরিচিত এটা নয়, আমাদের পরিচয় হচ্ছে আমরা কোরআনুল কারিম দিয়ে আমাদের জীবন শুরু করব, আমাদের আমাদের দিন শুরু করব, এবং নামাজ দিয়ে আমাদের দিনকে জারি রাখবো, এবং তোবা দিয়ে আমাদের রাতকে শেষ করব। ঘরের মধ্যে থেকে কোরআনুল কারিমের আওয়াজ, সে কণ্ঠ, সে সুর এখন আর
কত বাস্তবিক আফসোসের সাথে বলতে হয়, এই কোরআনুল কারিম অনেক মুসলমান আমরা এমন রয়েছি যে শুধুমাত্র রমজান মাস এলে এটাকে একটু খুলে দেখি,
খুলে দেখি,
কিন্তু বাকি
আমরা এটাকে স্পেসিফিক বানিয়ে ফেলেছি, যেন একটি একটি মোমেন্ট আসবে, একটি মুহূর্ত আসবে, তখনই আমরা কোরআন শরীফ
পড়ব। এটাও কিন্তু মানে শুধুমাত্র নামমাত্র একটা ট্রেডিশন বজায় রাখার জন্য, তাও কিন্তু হয়তো আমার ধারণা যে তাও মনে হয় তো পড়তো না। রমজান মাস আসলে একটা পরিবেশ ক্রিয়েট হয়, চারিদিকে সবাই একটু ইবাদতের উৎসাহ পায়, এই জন্যই হয়তো বা একটু পরে, কিন্তু এটাও যদি না পেতো না
আমাদের ধর্ম থেকে পিছপা হতে পারবো না। কেন পারবো না? দেখুন লিয়াকত ভাই, আমরা আমাদেরকে আল্লাহ তাআলা আরবি মাস দিয়েছেন। আমি এটাকে খুব একটু তুলে ধরার চেষ্টা করছি যে মুহরমুল হারাম মাস, মুহরম মাস এটি একটি তালুক রাখে, এটি সম্পর্ক রাখে ইমাম রাদিয়াল্লাহু তাআলার সাথে। দেখুন মুহরম মাসের মধ্যে অনেক ইসলামিক ঘটনা সংঘটিত হয়েছে। আমরা যখন মুহরমুল হারাম মাসটি চলে আসে, তখন মুসলমানদের মধ্যে একটি ইতিহাস প্রভাব বিস্তার করে এবং ইবাদতের একটি জজবা বেড়ে যায়, ইবাদতের তালুক থাকে।
তাও সেই প্রথম 10-11 দিন যেটা হয় আর কি, সেটা
এটার সাথে আমরা কিন্তু মসজিদের সাথে আমাদের একটা সম্পর্ক লেগে থাকে। দেখুন কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জুমাবার দিয়েছে, ওই জুমার দিন আমরা মসজিদে যাই, ইবাদত করি, আমাদের আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায়।
জি,
আবার আমাদেরকে মুহরম মাস দিয়েছে, তখন আমাদের ইমানকে আরো তাজা করে দেয় আল্লাহ তাআলার দয়ায়, ইমান আরো তাজা হয়ে যায়। এরপর সফর মাস আসে, তখন আমাদেরকে ইমান আরো আল্লাহ হযরতকে দিয়ে তাজা করে দেয়। আবার যখন সফর মাস চলে যায়, তখন রবিউল আওয়াল মাস আসে, রবিউল আওয়াল মাস আসলে তখন আমাদের ইমান আরো তাজা হয়ে যায়,
সবচেয়ে বেশি তাজা হয়,
সবচেয়ে বেশি তাজা হয়ে যায়, যে আমাদেরকে আল্লাহ তাআলা উত্তম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন এবং উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন, আমাদের পরিচয় এটাই, আলহামদুলিল্লাহ। তখন আমাদের ইমান তাজা হয়ে যায়। এখন চলছে রবিউল সানি মাস, এখন গসপাক আব্দুল কাদের জিলানী বড় পীর রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নিসবত রয়েছে। এখন একটা ইবাদতের, যারা ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করে, যারা প্রকৃত আসলে নিজেকে মুসলমান পরিচয় দিই, তারা কিন্তু এসব বিষয়ে আমরা যদি স্টাডি করি, ইতিহাস যদি স্টাডি করি, প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁজে পাওয়া যাবে। তা আজকে বড় পীরের এই মাসের সাথে সম্পর্ক রাখে, আমরা যদি বড় পীরের জীবনেই অধ্যয়ন করি, তাহলে আমরা একটা পরিচয় খুঁজে পাবো, ইবাদত করার একটা রাস্তা খুঁজে পাবো, তো ইবাদত করার স্বাদ খুঁজে পাবো। এর এর সাথে সাথে আমাদের তালুক রাখে আমাদের। এরপর আসে রমজান মাস, বাহার ছড়িয়ে পড়ে। রমজান মাস আসার আগে কি আসে? রজব মাস, রজব, শাবান, এগুলো একটি ইবাদতের জজবা দিয়ে থাকে। এরপর রমজান মাস আসে, রমজান মাসে আমাদের প্রস্তুতি কিন্তু খুব কঠোর ভাবে থাকে। রমজান মাসের পরে আমরা কিন্তু কুরবানের মাসের জন্য অপেক্ষা করি, এগুলো কিন্তু আমাদেরকে একটু ইসলামের সাথে রিলেটেড করে রাখছে, ইবাদত করার জন্য একটা সম্পর্ক তৈরি করে রাখছে। অন্য ধর্ম দেখেন এটা কিন্তু নেই, তারপরও শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের এই যে ইবাদত থেকে পিছপা দিয়ে দিচ্ছে। তো কোরআনুল কারিমের কথা যেটা বলছিলাম, যে আমাদের ঘর থেকে আজকে ওই আওয়াজটি শুধু রমজান মাসেই দেখা যায়, তো আমাদের উচিত প্রতিদিন যেন আমরা কোরআনুল কারিম পড়ি, তা অধ্যয়ন করি, আমরা কিছু না কিছু পড়ার চেষ্টা করি তাফসিরের সাথে। শুধু আয়াতের যদি আমরা তর্জমা পড়তে যাই, তাহলে আমাদের বুঝে আসবে না, আমরা হতে পারে একটু অর্থ এর বিপরীতে চলে যাব। আর সবসময় আমাদেরকে ভালো ধারণা রাখতে হবে, আমি একটা কথা বলেছি লেখক ভাই, ভালো ধারণা কি রাখতে হবে? সবার ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে। আমরা কোরআনুল কারিমের ভালো ধারণা গুলো নেওয়ার চেষ্টা করবো, আমরা ভালো দিকগুলো নেওয়ার চেষ্টা করবো, ইতিহাসের ভালো দিকগুলো নেওয়ার চেষ্টা করবো, আমরা যাদের সামনে বলা হচ্ছে, যেগুলো বলা হচ্ছে তার ভালো দিকগুলোকে আমরা চিন্তা করার চেষ্টা করবো। তাহলে এতে করে কি দেখা যাবে? ভালো ধারণা নিলে আমি ভালো দিকগুলো পেয়ে যাব। অনেকে কোরআনুল কারিম পড়ে, কিন্তু আমরা ভালো ধারণাগুলো নয়, আমরা ওই এই বিদ্বেষমূলক কথাগুলোকে আমরা ঢেলে দেওয়ার চেষ্টা করি। তা আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম এভাবে পড়ার চেষ্টা যেন করি, কুরআনুল কারীমের তারজমার সাথে তাফসিরটা যেন আমাদেরকে করতে হয়।
এর খুব সুন্দর ব্যবস্থা বলে দিন কি।
তো এই জন্য সুন্দর ব্যবস্থা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা কানজুল ইমান,
সুবহানাল্লাহ,
আমরা অনুবাদ সাথে এবং এটার অনুবাদও রয়েছে এবং এটার সাথে সাথে কি রয়েছে
তাফসির
রয়েছে। এটা আলহামদুলিল্লাহ আলা হযরতের কানজুল ইমান রয়েছে, ওই আলা হযরত এটি তর্জমা এবং তফসির করেছেন, আলহামদুলিল্লাহ এটা বাংলাতেও পাওয়া যাচ্ছে। তো আমরা যদি কানজুল ইমানকে নিজের ঘরে স্থান দিই এবং প্রতিদিন কম পক্ষে দাওয়াত ইসলামের একটি মাদানী ইনামতের আমলও রয়েছে যে কম পক্ষে 3 আয়াত করে পড়বো এবং এটা তর্জমা এবং তফসির সহ যদি আমরা পড়ি তাহলে আমাদের পরিচয় পাওয়া যাবে, আমরা তর্জমা পড়বো, কোরআনুল কারীমও আমাদের পড়া হয়ে যাবে, এর অর্থটাও জানা হয়ে যাবে, এর শানে নুজুলও জানা হবে,
আমাদের আসল বৈশিষ্ট্য কি, মুসলমানের আসল বৈশিষ্ট্য কি। যেমন কোরআনুল কারীম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআনুল কারীমে এমন কিছু নাই যা মুসলমানদের সম্পর্কে আলোচনা করা হয়নি, অর্থাৎ মুসলমানদের কি দায়িত্ব কর্তব্য সকল কিছু কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। এখন কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম ভালোভাবে অধ্যয়ন করে, ভালোভাবে পড়ে, তাফসির এবং অনুবাদ সহকারে এটা অধ্যয়ন করে, তাহলে দেখা যাবে তার জীবনের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে। যেমন মিরাজ ভাই আমরা বলছি না যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা দেখি, ওনাকে নিয়ে যদি স্টাডি করা হয়, যেমন দেখুন দুনিয়াতে রিসার্চ মোতাবেক আমি বলছি আর কি, দুনিয়াতে আপনি এমন অনেক মহান ব্যক্তি চলে গিয়েছেন, আল্লাহ তাআলার নেককার বান্দাদের কথাই বলছি, ওনাদের এক পর্যায়ে গিয়ে দেখা যায় ওনাদের জন্য লিখার আর কিছু থাকে না। বা আপনি দুনিয়াবি শাখসিয়াত যারা আছে দেখুন, কোন একটা দুনিয়াদার কিন্তু অনেক মহান ব্যক্তি, দুনিয়ার কাছে অনেক ইম্পর্টেন্স রাখে, তারও যদি আপনি বায়োগ্রাফি দেখতে যান, তাকে যদি কিছু লিখতে যান, হয়তো বা কমপক্ষে 100 বছর বা 200 বছর লিখকগণ লিখবেন, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জাতে পাক, এমন মানে এমন
সিরাত মোবারকা রয়েছে,
হ্যাঁ, এমন সিরাত মোবারকা আজকে 1400 বছর প্রায় 1500 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, যে এখনো পর্যন্ত মানুষের কলম ভেঙে যাচ্ছে, খাতা শেষ হয়ে যাচ্ছে, ওই মানুষটা দুনিয়া থেকে ওপাত হয়ে যাচ্ছে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য লিখা শেষ হচ্ছে না। তো দেখুন এটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বদৌলতে আজকে আমরা মুসলমান হওয়ার পরিচয় বহন করছি, তাই না? তো কিন্তু ওনার যে ধরন ছিল, ওনার যে চলন ছিল, ওনার যে বলা ছিল, এগুলো তো আমাদেরকে অনুসরণ করতে হবে।
তো সুন্দর না লেখক ভাই, দেখুন আসলে আল্লাহ তাআলা আমাদেরকে দুটি জিনিস নিয়ামত দান করেছে, একটা হচ্ছে কুরআনুল কারীম আর একটি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের হুসন আখলাক। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামকে আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ রাহমাতুল্লাহ আলামিন হিসেবে।
তো আমরা মিরাজ ভাইয়ের কাছে ছিলাম, মিরাজ ভাই কুরআনুল কারীম নিয়ে কিছু বলছিলেন।
জি, যে আমি কুরআনুল কারীমের ব্যাপারে বলছি যে আলহামদুলিল্লাহ দেখুন কুরআনুল কারীম 1400 পূর্বে যেরকম ছিল,
জি,
এখনো সেরকম আছে, কোন পরিবর্তন নেই। আগে যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখনো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
আল্লাহু আকবার,
তখন কুল আউযু বিরাব্বিন নাস, এখনো কুল আউযু,
না কোনো সংযোজন, না কোনো
পরিবর্তন। এমন একটি কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সেই 1400 বছর পূর্বে, এখনো পর্যন্ত সেই কুরআনুল কারীমের না কোনো পরিবর্তন আছে, না কোনো কিছু পরিবর্তন হয়েছে। তাহলে দেখতে হবে প্রতিটি কিতাবের মধ্যে পরিবর্তন আসে, সংশোধন হয়ে আসে, কিন্তু কুরআনুল কারীম এমন একটি আলহামদুলিল্লাহ ফ্রেশ এবং এমন একটি উত্তম সর্বশ্রেষ্ঠ কিতাব যেটি আলহামদুলিল্লাহ কোনো পরিবর্তনের প্রয়োজন নেই এবং পরিবর্তনের প্রয়োজন হবেও না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে কুরআনুল কারীম আমাদেরকে দান করেছেন সেই কুরআনুল কারীম তখনও পর্যন্ত মানুষজন এটাকে চেয়েছিল পরিবর্তন করার জন্য, কিন্তু আল্লাহ তাআলার কথা যে একটি আয়াত তোমরা বানিয়ে দেখো, কেউ একটি আয়াতও বানাতে পারলো না, কেউ একটি সুরাও বানাতে পারলো না, না একটা আয়াত বানিয়ে দেখাতে পারলো। আলহামদুলিল্লাহ কুরআনুল কারীম এমন একটি স্ট্রং স্পষ্ট কিতাব, আর কুরআনুল কারীম এর বহনকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আলহামদুলিল্লাহ 1400 বছর পূর্বে যেমন আখলাক চরিত্র আলহামদুলিল্লাহ আমাদেরকে দিয়ে গিয়েছেন, এখনো পর্যন্ত সেই আখলাক এবং সেই সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করতে গেলে এখনো পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ অনেকেই শুধু মধু পেয়ে যাচ্ছে।
শুধু আমরা না, মুসলমানরা দেখুন, অমুসলিমরা কিন্তু ইসলামের ছায়া তলে আসছে শুধুমাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রিসার্চ করার কারণে, ওনার আখলাককে রিসার্চ করার কারণে। আচ্ছা, অনেকে কুরআনুল কারীমকে রিসার্চ করতে গিয়েও কিন্তু মুসলমান হয়ে যাচ্ছে,
আলহামদুলিল্লাহ।
এটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাকে কারিমা, সিরাতে কারিমা রয়েছেন, এগুলো এমন ছিল যেগুলো ওনার পরিচয় বহন করছে।
হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে আলামিন হিসেবে জানতো,
আলহামদুলিল্লাহ,
এমন
সাদিক হিসেবে জানতো,
সত্যবাদী হিসেবে জানতো, কারণ হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম নবুয়ত প্রকাশ করার পূর্বেও আলহামদুলিল্লাহ হুসনে আখলাক ছিল।
আল্লাহু আকবার।
ছোটবেলা থেকেই অন্য দরদ নিয়ে চিন্তা করত, ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ মানুষকে ভরসা দিত এবং উত্তম চরিত্র প্রকাশ করত। আলহামদুলিল্লাহ নবুয়ত প্রকাশের পর আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল তখন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম আরো আল্লাহ তাআলার দিনের প্রচার প্রসার করেছে। আমরা যদি হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের এই দেখিয়ে যাওয়া সুন্নত মোতাবেক যদি চলি তাহলে আমাদের পরিচয় বহন হবে। এছাড়া দুনিয়ার প্রেক্ষাপটে লিয়াকত ভাই যে অবস্থা হয়ে গিয়েছে, আমরা একে অপরকে ডিঙ্গিয়ে ওভারটেক করে যাওয়ার জন্য যে প্রতিযোগিতায় নেমে গিয়েছি সেখানে আমরা আমাদের পরকালের কথা ভুলে গিয়েছি, আমাদের কবরের কথা ভুলে গিয়েছি, আমরা অন্ধকার কবরে যে আমাদেরকে যেতে হবে সেখানে যে আমাদের জন্য কিছু হিসাব নিকাশ অপেক্ষা করছে, আর এর পরবর্তী মঞ্জিল পার হওয়ার পর আমার জন্য একটি কিয়ামত সংঘটিত হবে এবং আমাকে যে হিসাব নিকাশ দিতে হবে আমার এই দুনিয়াবি এই কর্মের কারণে আমাকে পরবর্তীতে আমার পরিচয় তুলে ধরতে আমার জন্য কষ্ট হয়ে যাবে, সেটি নিয়ে আমরা কিন্তু চিন্তা করছি না। আমরা আজকে দুনিয়ার এই সাধারণ জীবনকে অতিবাহিত করার জন্য নানান ধরনের প্রতিযোগিতায় আমরা এখন অংশগ্রহণ করে রয়েছি। আমরা আমাদের দুনিয়াবি শিক্ষা স্টাডি দিয়ে আমরা অনেক কম্পিটিশনের মধ্যে রয়েছি, আমাদের জীবনকে আরো প্রতিষ্ঠিত করার জন্য, আমাদেরকে আরো আর্থিকভাবে আমরা আরো সচ্ছল হওয়ার জন্য সেখানে আমাদের কম্পিটিশন আমাদের চলছে, কিন্তু আমাদের কম্পিটিশন নেই যে আমরা নেকির কাজে কিভাবে নিজেকে আরো উপরে দিকে নিয়ে যাব। আমরা যখন নেকির কাজের কথা চিন্তা করি না, আমরা যখন দান সৎকার কথা চিন্তা করি না, আমরা যখন ভালো কাজের কথা চিন্তা করি তখন আমাদের কম্পিটিশনটা লো হয়ে যায়।
আমাদের মুসলমানিয়তের পরিচয় বহন করার মানে শুধু এটা নয় যে অনেকে মনে করে যে হ্যাঁ আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই হয়ে যাবে, এটা মানুষ মুসলমানের টাইটেল পেয়ে যাবে, নামাজি টাইটেল পেয়ে যাবে। কিন্তু দেখুন মুসলমানের বৈশিষ্ট্য কিন্তু আরো রয়েছে, সত্য কথা বলা, মিথ্যা থেকে বিরত থাকা, ধোকা না দেওয়া এবং বানোয়াটি মিলাওয়াট না করা, ঠিক আছে না?
যেখান থেকে আসলে দেখুন আমরা আমাদের একটি চিন্তাধারা কি রয়েছে, আসলে আমাদের একটি অল্প শিক্ষার কারণে আমরা এই কথাটাই বলি যে আমি আমি তো নামাজ পড়ি, আমি নামাজ আল্লাহকে তো নামাজ পড়লে।
আচ্ছা ওইটা আরেকটা সেন্স এটা আছে যে আমি তো নামাজ পড়ি কিন্তু আদৌ কি নামাজগুলো হচ্ছে কিনা সেটাও অনেকে যাচাই করে না, কিন্তু এমনি বলে যে ভাই আমি নামাজ পড়ি, কিন্তু নামাজের রুকু সিজদা কিয়াম তারপর বৈঠক তারপর সালাম এগুলো কি আদৌ কি শুদ্ধ আছে কি না? এটাও কেউ
কাজ কর্ম করার পূর্বে আমরা প্র্যাকটিস করি এবং আমরা আমাদের কাজ অভিজ্ঞতা সম্পূর্ণ কাউকে দেখিয়ে থাকি, অথচ
কিন্তু আমাদের আজকে অধিকাংশ ম্যাক্সিমাম মুসলমানই কিন্তু দেখে দেখে শিখে তারপর নামাজটা পড়ছে, মানে মসজিদে গিয়েছে কাউকে নামাজ পড়তে দেখেছে ইমাম সাহেবকে। আচ্ছা অনেক সময় দেখার মধ্যেও তো ভুল থাকতে পারে তাই না? আমি করে যেটা শিখবো সেটা দেখার চাইতে উত্তম হবে। আরেকটা হচ্ছে যে মসজিদ গুলাকে পরিদর্শন করুক, ম্যাক্সিমাম মুসলমানের আজকে রুকু ঠিক নেই, সিজদা ঠিক নেই, আজকে কিরাত ঠিক নেই, হ্যাঁ আজকে বৈঠকে কিভাবে বসতে হবে, সালাম কিভাবে ফিরাতে হবে এগুলো পর্যন্ত জানে না।
দেখুন আমরা আমাদের রোডে কিন্তু আমরা গাড়ি চলতে দেখি, যারা ড্রাইভিং করে কত সহজে তারা ড্রাইভ করে গাড়িটাকে নিয়ে যায়,
যে
এমন লাগে দেখতে যে খুবই সহজ। আমরা এটাকে কমেন্ট করে থাকি যে আপনি আরেকটু এদিকে ঘুরান তাহলে আপনার গাড়িটি সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন, বা এরা এই রাস্তায় যে এতগুলো গাড়ি চলছে কত সুন্দর করে গাড়িগুলো রানিং হচ্ছে, দেখতে কত সহজ লাগছে। আমি আমার কাছে গাড়ির স্ট্যান্ড আছে, আমার আমাকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে আমি কিন্তু এটি চালাতে পারবো না, আর যদি আমাকে স্টার্টও দিয়ে দেয় তাহলে আমার আমার অন্তরের মধ্যে একটি ভয় সৃষ্টি হয়ে যাবে। আমরা যদি রঙের কথা চিন্তা করি, মানুষকে রং করতে দেখি, রং করার সময় যদি আমি যদি শুধু মনে করি সে রং করছে তা নয়, রঙের মধ্যেও কিছু মিশ্রণ আছে,
যে
ঠিক প্রতিটি কাজের মধ্যে আর্ট আছে, কৌশল কলা কৌশল আছে। তো আমরা নামাজ আদায় করতে দেখি তার মধ্যেও কিছু ভিতরে কলা কৌশল আছে, কিছু সিস্টেম আছে, কিছু রুলস আমাদেরকে মেনটেন করতে হবে, কিছু তার মধ্যে কিছু ফরজ রয়েছে, কিছু ওয়াজিব রয়েছে, কিছু সুন্নত রয়েছে, সুন্নত মুয়াক্কাদা রয়েছে, এগুলো আমরা জানি না। আমাদের পায়ের আঙ্গুল থেকে শুরু করে মাথা চুল পর্যন্ত নামাজের মধ্যে কিছু বিধি বিধান আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, কুরআনুল কারীম আমাদেরকে সেটি শিক্ষা দিয়েছেন, সেটি বলে দিয়ে জানিয়ে দিয়েছেন, আর শিক্ষা দিয়েছেন আমার নবী। তো আমাকে পূর্ণ নামাজের হুকুম আহকাম ফরজ ওয়াজিব এবং সুন্নত মুয়াক্কাদা কোনগুলা সেগুলো আমাকে জানা, নামাজের মধ্যে এগুলো জানা আমার জন্য ফরজ।
যে
আর আমি যদি না জানি শুধু আমি নামাজ তো পড়ি বললে তো হবে না, নামাজ পড়ার মধ্যে নামাজ কি শুদ্ধ হচ্ছে কিনা তাও আপনাকে জানা আপনার জন্য এটা আবশ্যক। এবং এর পাশাপাশি আপনি লিয়াকত ভাই নামাজ যারা আদায় করে অনেকে এরকম একটি জেহেন নিয়ে থাকে। দেখুন আল্লাহ হযরতের এই কথাটি আমার আবার মনে পড়েছে যে জ্ঞানহীন সুফিকে শয়তান নাকের মধ্যে শুয়ে ঢুকিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে নাচাতে পারে। কেন? আমার যদি জ্ঞান না থাকে আমি আমি মনে করবো আমি তো নামাজ পড়তেছি, নামাজ পড়লেই হলো, আমি তো রোজা রাখতেছি, রোজার সময় রোজা রাখলে হলো, আমি তো মিথ্যা মিথ্যা বলছি না। না ভাই, কুরআনুল কারীম আমাকে শুধু নামাজ পড়ার কথা বলে নাই,
ইলমে দ্বীন অর্জনের কথাও বলে,
30টা পারা শুধু কি নামাজের কথা বলা হয়েছে? আমাকে এখানে আরো অনেক কিছুর কথা বলা হয়েছে যেগুলো আমাকে জানা মানা আমার জন্য আবশ্যক, কিছু আমাদের জন্য ফরজ, কিছু এবং হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নত মোতাবেক চলা। যে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে সামান্য, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে মহব্বত করার মানে কি? আমি মহব্বত করলে হয়ে যাচ্ছে? আমরা দুনিয়াতে দুনিয়ার প্রেক্ষাপটে আমরা হিসাব করি না। আমরা কাউকে যদি কোনো কিছু যদি মহব্বত করি তার জন্য আমি কত কিছু করতে পারি, তাহলে মহব্বতটা মহব্বতের মতো হতে হবে।
মহব্বত মে তু গুমা ইয়া
ইলাহি না পাও মে আপনা
পাতা
পাতা ইয়া ইলাহি, আমাকে মহব্বতের মধ্যে এমন ভাবে ডুবিয়ে দিন যাতে আমি আমার পরিচয় না পাই। ঠিক আছে না? তো আমাকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর মহব্বত এমন ভাবে করতে হবে যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নতের উপর আমল করব এবং তাকে শক্তভাবে আঁকড়ে ধরব। তাহলে ওইটাকে হচ্ছে মহব্বত করা। আর ওই মহব্বত যখন আমার মধ্যে বিদ্যমান হবে তখন বলতেছে যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে। আমরা এমনি আমরা আশিকের রসুল কিন্তু দাবি করি, কিন্তু ওইরকম আশিকের রসুল তো আল্লাহর রসুল চান না। যেরকম আশিকের রসুল চান, যেরকম পরিচয় আমাদেরকে দিতে হবে আশিকের রসুল, সে আশিকের রসুল হচ্ছে আগে সুন্নতকে মহব্বত করতে হবে। আর মহব্বত করার মানে এই না যে আমি মহব্বত করেই গেলাম পালন করলাম, না, মহব্বত তো
মহব্বত তো প্রকাশই পাবে পালনের মাধ্যমে।
তো আমি যে সুন্নতকে মহব্বত করি কখন মহব্বত করব? এই দাঁড়িয়ে রাখাটা রসুল সুন্নত, আমি মহব্বত করি সেই জন্য আমি রেখেছি। পাগড়ি পরা সুন্নত মোবারাকা মহব্বত করি সেই জন্য আমি করেছি। তাহলে হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম এবং মুসকে হাসি দিত, আমিও মহব্বত করি, আমিও এরভাবে মুসকে হাসি দিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা জিনিসকে মহব্বত করতে হবে, সুন্নত মোতাবেক আদায় করতে হবে, তাহলেই ওই মহব্বতটা পরিপূর্ণ মহব্বতের অন্তর্ভুক্ত হবে। আর যে সুন্নতকে মহব্বত করবে মূলত সে আল্লাহ রাসূলকেই কি করলো, মহব্বত করলো, আর আল্লাহ রাসূলকে মহব্বত করলে জান্নাত পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এই এখন এখানে অনেক ডেফিনিশন আছে, অনেকে এটা নিয়ে আবার এবারটাও বলতে পারে যে রসুলকে এটাই তো ইমানের পরিপূর্ণতা, যে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের হাদিস শরীফের আরেকটি সামান্য, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এমনকি তোমার জানতেকেও অধিক মহব্বত আমাকে করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন ইমানদার হতে পারবে না। তাহলে আমার আরেকটা পরিচয় হচ্ছে যে আমাকে হুজুর সাল্লাহ তাল্লাহামের মহব্বতকারী হতে হবে, আমাকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকারী হতে হবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন থেকেও বেশি মহব্বত করতে হবে। তাহলে নিজের জীবন থেকে আর বড় কি আছে? তাহলে আমি যদি মহব্বত করি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহলে সুন্নত মোতাবেক আমাকে চলতে হবে। আর সুন্নত কি তা আমাকে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করলে, জ্ঞান অর্জন করলে আমি সুন্নত সম্পর্কে জানতে পারবো, আমাকে সুন্নত কোনগুলো দায়মী সুন্নত রয়েছে, কোনগুলো এমনি সুন্নত রয়েছে সেগুলো আমাকে খুঁজে বের করতে হবে। দায়মী সুন্নত তো অবশ্যই ছাড়া যাবে না, আমাকে দায়মী সুন্নত আদায় করতে হবে, আমাকে হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের হুসনে আখলাক গুলোকে খুঁজে দেখতে হবে, অধ্যয়ন করতে হবে, তাহলে আমি সুন্নত মোতাবেক চলতে পারবো। আর সুন্নত মোতাবেক সুন্নতকে মহব্বত করতে পারবো, আর মহব্বত করাই সুন্নতকে মহব্বত করাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। তো এটা হচ্ছে আমার একটা পরিচয়।
মাশাআল্লাহ,
সর্বোপরি এমন একটা কাজ করতে হবে কি, সর্বদা আল্লাহ তাআলাকে রাজি করানোর জন্য উসিলা তালাশ করতে হবে।
সুবহানাল্লাহ,
প্রতিটি ক্ষেত্রে উসিলা তালাশ করতে হবে। নামাজ পড়লাম, এখন আমি গান বাজনার মধ্যে ব্যস্ত। নামাজ আদায় করলাম, আমি এখন নাটক সিনেমার মধ্যে ব্যস্ত। নামাজ আদায় করলাম, আমি কাউকে মালে কম দিচ্ছি। নামাজ আদায় করলাম, আমি কাউকে ধোকা দিচ্ছি। নামাজ আদায় করলাম, আমি মিথ্যা বলে যাচ্ছি। নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলাম, অন্য ব্যাপারে গীবত করছি, দেখো এসে নামাজ পড়েনি। তো আমরা অনেক নামাজ আদায় করলে অনেকে আরেকজনকে, আমরা যখন সুফি হয়ে যাওয়ার চেষ্টা করি না, অন্যকে আমরা কি করি,
হেও করি,
হেও করি যে দেখো নামাজ পড়ে নাই। আরে ভাই, সে এমন তো হতে পারে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করে ফেলবে, নামাজ আদায় করছে। তো আমাদেরকে প্রত্যেকটা দিকে আমাদেরকে ভালো ধারণা রাখতে হবে, ভালো খেয়াল রাখতে হবে। আমাদেরকে শুধু নামাজ আদায় করলে হবে না, এই এই যে আমি একটা এখন কথা বললাম যে ভালো ধারণা রাখা যে কারো ব্যাপারে, আমরা কিন্তু নামাজ আদায় করলে শুধু হচ্ছে না, নামাজ আদায় করার পরও আমরা কিন্তু তার ব্যাপারে খারাপ ধারণা করছি, তাহলে এটা জ্ঞান না থাকার কারণে। তাহলে আমাকে বুঝতে হবে শুধু নামাজ পড়াটাই মুসলমানের পরিচয় নয়, নামাজের মাধ্যমে আলহামদুলিল্লাহ নিজেকে পরিশুদ্ধ করা, ইলম অর্জন করা, আমাকে কিভাবে পরিবর্তন হতে হবে, কিভাবে আমাকে জীবন ধারণ করতে হবে, কিভাবে চলতে হবে, সে পরিচয় খুঁজে বের করা। আমার নিজের পরিচয় খুঁজে বের করা অবশ্যই বাঞ্ছনীয়। আর এটা আমি কোথা থেকে পাবো? সেটা অবশ্যই আমি যদি কুরআনুল কারীমকে অধ্যয়ন করি, আমি প্রতিদিন অন্ততপক্ষে 3 আয়াত করে যদি পড়ে থাকি এবং আমি তরজুমা এবং তাফসীরের সাথে যদি পড়ে থাকি, পাশাপাশি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিসবত রাখা সুন্নত মোতাবেক এই কিতাবগুলো যদি আমরা অধ্যয়ন করি, আর বুজুর্গানের দিনদের যারা আল্লাহকে রাজি করানোর জন্য দিনকে দিন রাতকে রাত ইবাদত করে গিয়েছে এবং আল্লাহ তাআলাকে কিভাবে রাজি করেছে, কিভাবে দুনিয়া করেছে, দুনিয়া তো অবশ্যই করতে হবে, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন এটাও ইবাদত, আমরা আমাদের পরিচয় তুলে ধরার জন্য আমাদেরকে অবশ্যই হালাল রিজিক উপার্জন করতে হবে, পরিবার পরিজনকে অবশ্যই চালাতে হবে, এগুলো ইবাদত। কিন্তু এগুলো যে ইবাদত সেটাও কিভাবে ইবাদত তাও জানার জন্য ইলম অর্জন করতে হবে। আমাদের প্রতিটি কাজে কিন্তু ইবাদত, আমি পরিবার জন্য উপার্জন করছি সেটাও ইবাদত, আমি আমার সন্তানদেরকে লালন পালন করছি সেটাও ইবাদত, আমি আমার পরিবারের খরচ বহন করছি সেটাও ইবাদত। কিন্তু সেটি ইবাদত কিভাবে গঠিত হবে, ইবাদতের মধ্যে কিভাবে সামিল হবে, সেটি যদি আমি না জানি আমার একটি ইবাদতে অন্তর্ভুক্ত হবে না, এটা হচ্ছে জায়া হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার ইবাদত হচ্ছে না, কাজ হয়ে যাবে, মুবাহ কাজ হয়ে যাচ্ছে, কিন্তু ওই মুবাহকে কিভাবে নেকিতে পরিপূর্ণ করব সেটা একমাত্র ইলম অর্জন করলেই জানতে পারবো। সেই জন্য আমাদের পরিচয় খুঁজে পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 2টি জিনিস দান করেছেন, একটি হচ্ছে কুরআনুল করিম, অবশ্যই এটি অধ্যয়ন করতে হবে, এর পাশাপাশি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সিরাত মুবারাকা আমাদেরকে অধ্যয়ন করতে হবে এবং সুন্নত যা রয়েছে তাকে মহব্বত শুধু করলে হবে না, তা প্রকাশও পেতে হবে, এতে করে আমাদের একটি পরিচয় উঠে আসবে ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিরাজকে অনেক সুন্দর মাদানী ফুল আপনি দিয়েছেন। কিন্তু এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মা বাবার অবদান, সন্তানের পরিচয় ফুটে ওঠার পিছনে মা বাবার অবদান, ছাত্রের পরিচয় ফুটে ওঠার পিছনে শিক্ষকের অবদান, এবং একজন স্বামীর পরিচয় বা স্ত্রীর পরিচয় স্বামী স্ত্রীর মাধ্যমে এটা ফুটে ওঠে। এখন কথা হচ্ছে যে যে ঘরের পরিবেশ যখন আমরা দেখি, ঘরের পরিবেশের দিকে যখন তাকাই বা আমাদের সমাজের মধ্যে যখন তাকাই, আমরা নিজেরা তো ভালো, কিন্তু আমরা যখন খারাপের সংস্পর্শের দিকে আস্তে আস্তে যাওয়া শুরু করি, তখন ভালো পরিচয়টাও খারাপ পরিচয়ে রূপান্তর হয়ে যায়। কেমনে? যেমন দেখুন, আপনি আগে নামাজি ছিলেন, হ্যাঁ, এখন আপনার বন্ধু কেউ নামাজি না, তার সাথে কথা বলছেন আপনি বা তার সাথে আড্ডা দিচ্ছেন, তার সাথে মেলামেশা করছেন, তখন সবাই মনে করবে আপনিও খারাপ, তখন সবাই আপনার পরিচয়টা কি বলবে, যে এ এখন খারাপের সাথে চলাফেরা করে। কিন্তু আসলে আপনি কি জন্য চলাফেরা করছেন, কি জন্য কথাবার্তা বলছেন, সেটা হয়তো অন্য কেউ জানে না। আরেকটা বিষয় হচ্ছে যে যে বন্ধু বান্ধব, ঠিক আছে, এটার প্রভাব কিন্তু একজন ভালো ভালো বন্ধুর উপরেও পড়বে, খারাপ বন্ধুর উপরেও পড়বে। ভালো বন্ধুর উপর কেমনে? ভালো বন্ধু যদি খারাপের সাথে থাকে তাহলে তাকেও খারাপ হিসেবে সাব্যস্ত করা হবে, আর খারাপ যদি খারাপের সাথে থাকে তাহলে তাকে এমনিতেই খারাপ হিসেবে সাব্যস্ত করা হবে। এই ক্ষেত্রেও কিন্তু পরিচয় বহন করে, এ ব্যাপারে যদি আপনি কিছু বলতেন।
তো লিখাত ভাই, আমি বললাম না ভালো ধারণা, এটা আসলে আমাদের জ্ঞানের অপূর্ণতার কারণে। আমরা অনেক সময় যে ভালো ছেলেও যদি খারাপের সাথে সঙ্গ দেয়, তাহলে সে হতে পারে খারাপকে ভালো করার জন্য সঙ্গ দিচ্ছে, তাহলে তাকে অবশ্যই খারাপ ধারণা না করা। অনেকে বলে থাকে তুমি একটা ভালো ছেলে, এদের সাথে কেন হাঁটছো? তো অবশ্যই যে ভালো তাকেও শরীরের জ্ঞান থাকতে হবে, শুধু দুনিয়াবি ভালো হলে হবে না, যে সে তাকে পরকালীন ভালো হতে হবে, সে পরকালের ব্যাপারে যদি বুঝতে পারে, তাহলে আমি যদি নিজেকে বাঁচানোর ব্যবস্থা রাখতে না পারি তাহলে আমি অন্যকে কিভাবে বাঁচাবো? যে আগে নিজে বাঁচছে কিনা তা দেখতে হবে। আর আপনি বললেন না যে আসলে মা বাবার উপর একটা প্রভাব বিস্তার করে, আমার এই কথা বলার সাথে সাথে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা মনে পড়লো। দেখুন, এরকম কনকনে শীতকালে মা পানি পান করতে চেয়েছিল রাতের বেলায়, পানি আনতে দেরি হয়ে গিয়েছে, আনতে আনতে মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহিরা কি শিক্ষা পেয়েছে? মা যতক্ষণ ঘুম থেকে উঠে নেই ওই পানি হাতে নিয়ে দাঁড়িয়েছিল, ঘুমিয়ে নেই, ওই পানি শীতকালে হাত দিয়ে যে পানিটা গিয়েছে সেটি বরফ হয়ে গিয়েছে। আর ওই যখন মা ঘুম থেকে উঠেছে, মাকে পানি দিতে গিয়ে যখন টান দিল, চামড়া উঠে রক্ত বের হওয়া শুরু হয়ে গিয়েছে। দেখুন কেমন শিক্ষা তারা পেয়েছে, মার খেদমত করার, সন্তানের খেদমত করার, পরিবারের খেদমত করার। এগুলো একমাত্র আসলে আমি যদি চারা রোপণ করার ক্ষেত্রে সময় যদি এটার যত্ন ভালোভাবে নিই, তাহলে আমি ফল ভালো পাওয়ার আশা করি। সো আমাকে চিন্তা করতে হবে, আমি আমার সন্তান বড় হওয়ার পূর্বেই তাকে সুন্দরভাবে লালন পালন করতে হবে। সন্তান হাত ছাড়া হয়ে গেলে তখন যদি আমি লালন পালন করতে যাই, আর তখন যদি আমি ফল খেতে চাই, আমি যদি ভালো কিছু আশা করি, তখন ভালো কিছু পাওয়া যাবে না। তাহলে আমাকে সন্তান নাগালের মধ্যে থাকতেই আমাকে ধরতে হবে, এবং কি সন্তান নাগালের মধ্যে থাকা অবস্থায় তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, পরকালীন শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে আমি বড় হলে তার থেকে কিছু একটি ভালো তামান্না করতে পারি, আশা করতে পারি, এবং মা বাবার একটি তামান্না প্রথম থেকে হয়ে থাকে যে আমার সন্তান যখন বড় হবে তখন আমি আমার সন্তানের উপর খাবো, বা সন্তান আমাকে দেখবে, দেখাশোনা করবে, এই চিন্তা তার থাকে। কিন্তু এই চিন্তা থাকে না যে আমার সন্তান বড় হলে আমাকে কি দেখবে, আমার দেখাশোনা করবে, নাকি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। আর সেগুলো না হওয়ার জন্য আমাকে সর্বপ্রথম যা করতে হবে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শকে তাকে ধরিয়ে দিতে হবে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উত্তম আদর্শ আমি তাকে ধরিয়ে দিতে পারি, তাহলে সে কখনো মা বাবাকে কষ্ট দিতে পারে না, মা বাবাকে কষ্ট দিবে না, এবং মা বাবা কষ্ট পায় এমন কাজ সে করবে না। তাহলে আমাকে এটাই করতে হবে, আমার সন্তানকে শুরু থেকে তার পরিচয় তাকে ধরিয়ে দিতে হবে। তুমি কি, তোমাকে কেন পাঠানো হয়েছে,
তোমার দায়িত্ব কি,
দায়িত্ব কি, কাকে অনুসরণ করতে হবে,
জি
তাকে অনুসরণ করে কিভাবে আমল করতে হবে, এইসব বিষয়ে আমাকে কি করতে হবে, কোন ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। এখন আমরা ছোটবেলায় বলি যে এখন ছোট বুঝছে না, বড় হলে বুঝে যাবে, বড় হলে শিখে নিবে, না, বড় হলে শিখবে না। কেন শিখবে না, শিখতে চাইলেও শিখতে দিবে না, কে দিবে না, শয়তান। শয়তান তো আমাদের রগে রগে রয়েছে, শয়তান তো চাইবে আমি কখনো ভালো কাজ না করি। আমাদের চিরশত্রু শয়তান কিন্তু রয়ে গিয়েছে, শয়তান আমাদেরকে প্রতিনিহত আক্রমণ করে যাচ্ছে, আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান। তো শয়তানের আক্রমণাত্মক থেকে বাঁচার জন্য যা করতে হবে তা আমাকে প্রথম থেকে সেটি তুলে ধরে দিতে হবে, আমাকে সুশিক্ষা দিতে হবে। শুধু দুনিয়াবি শিক্ষা নিয়ে আমরা ব্যস্ত থাকলে হবে না, পরকালীন শিক্ষা আমাকে দিতে হবে,
অর্জন করতে হবে।
এখন দেখুন লিয়াকত ভাই, সকালে শুরু থেকে আমরা ঘুম থেকে উঠতে না উঠতে আমাদের অ্যালার্ম যেটা বেজে ওঠে সেটা কিন্তু স্কুলে যাওয়ার জন্য বেজে ওঠে,
বেজে ওঠে
ফজর নামাজের জন্য বেজে ওঠে।
ম্যাক্সিমামই মানুষ ফজর নামাজের জন্য মানে মিনিমাম হয়তো বা
অ্যালার্ম
দিয়ে রাখে ফজর নামাজের জন্য, না হলে কিন্তু ম্যাক্সিমাম মানুষই সকালের কেজি স্কুলে পাঠানোর জন্য ছেলেকে, বা কোন ক্লাস 9 10 এ যারা পড়ে এরা টিউশনে যাওয়ার জন্য, কোচিং এ যাওয়ার জন্য অ্যালার্ম গুলো দিয়ে থাকে। সাধারণত
আমাদের ফজর নামাজের জন্য আমাদের অ্যালার্ম হয় না, আমাদের অ্যালার্ম হয় স্কুলে যাওয়ার জন্য, আমাদের দুনিয়াবি শিক্ষা, দুনিয়াবি তালিম নেওয়ার জন্য। কেন এমনটা হচ্ছে, এমনটা হওয়ার কারণ হচ্ছে আমরা কোরআনুল কারীম থেকে অনেক দূরে,
বেশক
আমরা আজকে হাদিসে মুবারাকা পাঠ করা থেকে অনেক দূরে, আমরা ইসলামিক কিতাব স্টাডি করা থেকে অনেক দূরে, যার কারণে আজকে আমাদের এই মন মানসিকতা, এই হীনতা যে আমাকে দুনিয়ার সেই কম্পিটিশন প্রতিযোগিতায় আমাকে ফার্স্ট হতে হবে, দৌড়াতে হবে, আমি দৌড়াবো, কিন্তু পরকালীন যে সময় আমার জন্য চলে যাচ্ছে সেটি নিয়ে আমার কোনো ধরনের চিন্তা নেই। তাহলে এই চিন্তা অর্জনের জন্য আমাকে আজকে মাদানী চ্যানেল যারা দেখছেন তাদেরকে আমি এই আহ্বান করব, এই কথাই আমি আপনাদেরকে বলবো, দেখুন কমসে কম সকালবেলাটা আল্লাহ তাআলাকে রাজি করার কাজে নিয়োজিত করুন, সকালটা শুরু করুন কোরআনুল কারীম দিয়ে। আমার পরিচয় আমি মুসলমান, কিন্তু আমার পরিচয় তখনই প্রকাশ পাবে যখন আমি মুসলমানের সেই কর্মগুলো করব। সকালবেলায় যদি ফজরের নামাজ দিয়ে আমি শুরু করি, এরপর কোরআনুল কারীমকে কিছুক্ষণ সময় দিয়ে আমি সময় দিই, এরপর আমি দুনিয়াবি হালাল রিজিকের উপার্জনের জন্য ভালো ভালো নিয়ত সহকারে বের হই, সারাদিন আল্লাহ তাআলাকে যতটুকু সম্ভব জিকির করতে থাকি, আল্লাহ তাআলার যে একটি সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা তার জন্য
জান্নাতে একটি বৃক্ষরোপণ,
এক তো জান্নাতে যার জন্য গাছ রোপণ করা হচ্ছে, জান্নাতের মালিক কি জাহান্নামে থাকবে, না জান্নাতেই যাবে ইনশাআল্লাহ। আর এগুলো আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই এই ট্রিকগুলা, এই কৌশলগুলো দিয়েছে, এই ট্রিকগুলো কেন দিয়েছে, যে আমি একবার সুবহানাল্লাহ বলে গাছ আমার জন্য রোপণ হচ্ছে জান্নাতে, তাহলে জান্নাতে রোপণ করার মানে এটি বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তুমি জিকির করতে থাকো, আর জিকিরের মালিকের জন্য গাছ জান্নাতে রোপণ করা হচ্ছে, আর গাছের মালিক কখনো জাহান্নামে থাকবে না, জান্নাতে থাকবে। তাহলে আমাকে প্রতিনিয়ত আল্লাহ তাআলার জিকির মধ্যে যদি আমি নিজেকে রত রাখি, হালাল রোজি উপার্জন করি, রাতের শেষে আমি যদি তাড়াতাড়ি নামাজ আদায় করে কিছুক্ষণ ইলমে দিন হাসিল করার চেষ্টা করি, এবং এর পরপরে আমি যদি ঘুমিয়ে পড়ি, তাহলে আমার ঘুমটিতেও বরকত হলো এবং আমার সকালটাও সুন্দর হলো। আজ সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে আমরা যারাই আছি, সকালটাকে যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে আমাকে কোরআনুল কারীম দিয়ে আমার জীবন শুরু করতে হবে, আর হালাল রিজিক উপার্জন, ভালো কাজের দিক দিয়ে।
আচ্ছা, মানুষ অনেক সময় বলে যে আমার আয় রোজগারের মধ্যে বরকত হচ্ছে না, বরকত কিভাবে হবে, কেউ যদি আল্লাহ তাআলাকে নারাজগির মাধ্যমে আল্লাহ তাআলার ফরজ ইবাদত ছেড়ে দিয়ে ফজরের নামাজ ছেড়ে দিয়ে কেউ দিন শুরু করে, তাহলে তার রোজি রোজগারের মধ্যে বরকত কিভাবে হবে?
দেখুন, এখানে দুটি কথা বলবো। প্রথম বরকতের কথা বলবো, মানুষের চিন্তাধারা কি, এখানে ইলমের কমতি আছে। আর প্রথম কথা বলবো যে এটাই কিতাবের মধ্যে বর্ণিত আছে, তা আল্লাহ তাআলা প্রত্যেক ফরিস্তাকে তার ঘরের চৌকাঠে পাঠিয়ে দেয় তার রিজিক নিয়ে। সে তার চৌকাঠে দরজায় কড়া দিতে থাকে, যখন সে উঠে না, আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা তো এখন উঠছে না, বলতে লাগে যে তুমি দাঁড়াও, আমার বান্দা উঠবে, আর ওঠার সাথে সাথে তার রিজিক তাকে দিয়ে দিও। তখন আল্লাহ তাআলা এভাবে বলতে থাকে, যখন বান্দা শেষ পর্যন্ত আর উঠে না, তখন আল্লাহ তাআলা বলে, আমি যে নিয়ামতটি দান করি তার ফেরত নি না, এগুলো পাহাড়ে ফেলে দিয়ে আসো, সাগরে ফেলে দিয়ে আসো। তখন বান্দার রিজিক গুলো গিয়ে পড়ে পাহাড়ে সাগরে। সেজন্য দেখুন পাহাড়ে আজকে কত নিয়ামত, সাগরে কত নিয়ামত, মাছেরা এগুলো রিজিক গুলো আমাদের ভোগ করছে। তো আল্লাহ তাআলা এই যে এই নিয়ামত গুলা আমি তখনই, বরকত গুলো তখনই পাবো যখন আমি ফজর নামাজ আদায় করতে উঠবো। আর এই দেখুন আজকে আরেকটি কথা, বরকতের কথা যেটা বলছেন, বরকত মানে এটা নাই যে আমরা চিন্তা করি যে আমার স্যালারি আজকে 15,000 টাকা, 15,000 টাকা, আমার ওইটা বৃদ্ধি হচ্ছে না, 20,000 টাকা হচ্ছে না, আমি এটাকে মনে করি বরকত। বরকত আসলে এটা নয়, বরকত বলা হয় এটাকে 15,000 টাকা স্যালারি আমি পাচ্ছি, আমার যেখানে আমার খরচ হতো 10,000 টাকা সেখানে আমার খরচ হচ্ছে 8,000 টাকা। কেন, আমার খাবার, আমি যেখানে 2 কেজি আমার চাউল লাগে রান্না করতে, সেখানে দেখা যাচ্ছে আমার 1 কেজি চাউল দিয়ে আমার আমাদের সুন্দরভাবে পেটও ভরে যাচ্ছে, আমার শক্তি অর্জন হচ্ছে, আমার 1.5 কেজি চাউল বেঁচে গিয়েছে। এভাবে আমার রোগ বালা এটাকে আল্লাহ তাআলা আমাকে মেহফুজ করেছে, আমার ডাক্তারের চিকিৎসার খরচ বেঁচে গিয়েছে, আমার অন্যান্য বিপদ আপদ থেকে আমাকে আল্লাহ তাআলা হেফাজত করেছে, আমাকে সেভ করেছে, এগুলো হচ্ছে বরকত। বরকত এই না যে আমার অর্থ বেড়ে যাবে, বরকত এটাই আমার ইজাফা হবে, আমার কাজ কর্মের মধ্যে আমার কি হবে, বরকত হবে। তো এটি তখনই আমার মধ্যে বাস্তবায়ন হবে যখন আমি আমার ইমানকে সুদৃঢ় করব, পাকাপোক্ত করব এবং এই বিশ্বাস আমার রাখব, আর নামাজের মধ্যে দিয়ে প্রার্থনা করব, আল্লাহ তাআলার কাছে চাইব। যখন বান্দা নামাজ আদায় করতে যায় না, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে যে আমার বান্দার গুনাহগুলোকে যাতে মসজিদে না ঢুকে তুমি তা নিয়ে দাঁড়িয়ে থাকো। তখন আল্লাহ তাআলার বান্দা নামাজ আদায় করে, তখন ফেরেশতারা যখন মসজিদে বের হয় বলে যে আল্লাহ দিয়ে দিই এই আপনার বান্দাকে এগুলা, তখন আল্লাহ তাআলা বলে না, সে আবার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, এখন দিও না। এভাবে করতে করতে যখন নামাজ শেষ হয়ে যায় তখন বলে আমার বান্দা তো আজকে আমাকেই ডেকেছে, আমার ইবাদত করেছে, তুমি তাকে এগুলো দিও না, তুমি এগুলোকে ফেলে দাও বা এগুলোকে বিনষ্ট করে দাও, আমার বান্দাকে ওই গুনাহের বোঝাগুলো আর দিও না। তো দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে কতভাবে আমাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা পথ দিয়ে দিয়েছে। তো আমাদের শুধু আমাদের পরিচয় তুলে ধরতে হবে, আমাদের পরিচয়কে খুঁজে নিতে হবে আল্লাহ তাআলাকে পাওয়ার মাধ্যমে।
সুবহানাল্লাহ। একটু দেখুন না, আমাদের পরিচয় কিন্তু আমার আকা আলাইহি সালাতু ওয়াসালাম এবং আমার আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন যে শেষ নবীর উম্মতরা আগে জান্নাতে যাবে, শেষ নবীর উম্মতরা গুনাহ করার সাথে সাথে কখনো আজাব হবে না। অর্থাৎ আমাদের পরিচয় কিভাবে তুলে ধরা হয়েছে কিন্তু আমরা নিজেরা সেটা অনুধাবন করছি না। আজকে দেখুন আমরা শুধু আমরা দুনিয়াবি সম্পদ, দুনিয়াবি অর্থ, এগুলো লাভের জন্য কিভাবে নিজের সম্মানটাকে দুনিয়ার মানুষের কাছে বাড়ানো যায় সেই তার মধ্যে আমরা লেগে রয়েছি, কিন্তু আমাকে আল্লাহ তাআলা আমার পরিচয় কিভাবে দিয়েছে কুরআনুল কারীমে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইরশাদ করে দিয়েছেন, আমাদের খুসুসিয়াত কি হবে। দেখুন যখন মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তাওরাত শরীফ ওনার আসমানি গ্রন্থের মধ্যে শেষ নবীর উম্মতের সম্পর্কে পড়ছিলেন, তখন কিন্তু আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছিলেন, ইয়া আল্লাহ এই সকল উম্মত যাতে আমার উম্মতের মধ্যে চলে আসে। তখন বলল যে না, এই সকল উম্মত হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে। তো যখন বলল যে এই সকল উম্মতকে আমাকে দিয়ে দাও, এই সকল উম্মতকে, এই এই বৈশিষ্ট্যের উম্মতকে আমাকে দিয়ে দাও, যখন কোনোটাতেই আল্লাহ তাআলা মানে বলল যে না এগুলো আপনার না, এগুলো হচ্ছে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, উনি আফসোসের সাথে বলল যে ইস, আমি যদি ওনার আসহাবের মধ্যে হতাম, ওনার সাহাবীর মধ্যে, সাহাবে কিরাম আলাইহিম রিদওয়ান, ওনার উম্মতের অন্তর্ভুক্ত যদি হতাম। দেখুন একজন নবী, আল্লাহ তাআলার নবী আফসোস করে বলছে যে ইস, আমি যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হতাম। এজন্য দেখুন না, এখন আমার নবীর উম্মত এটা, এগুলো কত দামি উম্মত, এগুলো কিন্তু আমরা বুঝতেছি না।
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যখন সাহাবে কিরাম আলাইহিম রিদওয়ান খাবার খাওয়ার সৌভাগ্য অর্জন করতো, তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম, আমাদের থেকে সৌভাগ্যবান ব্যক্তি কি আর কেউ হতে পারে যে আপনাকে সামনে আমরা আপনার চেহারা জিয়ারত করছি,
আপনার সঙ্গ পাচ্ছি,
একসাথে আপনার সাথে খাওয়ার সৌভাগ্য অর্জন করছি, এর চেয়ে সৌভাগ্যবান শ্রেষ্ঠ কে আর কেউ হতে পারে?
আল্লাহু আকবার।
সাল্লাল্লাহু আলাইহিস সালাম ওই সকল উম্মতের জন্য,
মানে যে দর্শকবৃন্দ আপনারা কুরবান হয়ে যান। এখন মিরাজ ভাই যেটা বলবে, আসলে এটা চিন্তা করার বিষয়, খুব সুন্দর একটা বিষয় লাইন, যেটা এটা খুব সুন্দর, এটা আমি যখন ফিল করব না, আমরা যখন ফিল করব তখন নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করব।
অবশ্যই, যে সাহাবা কেরামরা যখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের থেকে উত্তম কে আর কেউ হতে পারে? আমরা আপনাকে সামনে আমরা জিয়ারত করছি, হাদিস শরীফের সামনে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করছেন, হ্যাঁ তোমরা তো আমাকে দেখছো, এমন কিছু আমার উম্মত থাকবে যারা আমাকে না দেখে আমার জন্য পাগল হয়ে যাবে। তো আজকে আমি এটাই বলবো যে আল্লাহ তাআলা দয়ায় আমাদের পরিচয় একটি, আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উম্মত, এবং আল্লাহ রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আমাদেরকে আরো দামি বানিয়ে দিয়েছেন, যে যারা আমাকে না দেখে আমার জন্য কান্না করবে, আমার একটু দিদার লাভের জন্য, আমাকে এক নজর স্বপ্নে দেখার জন্য তারা চোখের পানি ফেলতেই থাকবে, সেই উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দিয়েছেন। আমাদের সুনাম কিন্তু অন্যান্য নবীর গোত্রের মধ্যে, আমাদের সুনাম কিন্তু তখন থেকেই আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, পরিচয় দিয়ে দিয়েছেন অন্যান্য উম্মতদের মাঝে। আমাদের আখেরি নবীর উম্মতদের পরিচয় কিন্তু অন্যান্য গোত্র দিয়ে দিয়েছেন, যে নবীর চর্চাও হয়েছে, আবার আখেরি নবীর শ্রেষ্ঠ উম্মতের চর্চাও সেখানে হয়েছে। তাহলে এর চেয়ে বড় পরিচয় আমার আর কি লাগে? আল্লাহ তাআলা যেখানে আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আখ্যায়িত করছে, কিন্তু অন্যান্য গোত্রের লোকদেরকে তাদের গোত্র অনুসারে ডাকিয়ে দিয়েছিল বলে, বা এরকম বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছিল। তো ইয়া বনি ইসরাইল এভাবে বলে কি করেছেন, আখ্যায়িত করেছেন, আর সেখানে আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আখ্যায়িত করছেন। তো তার চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে? তো আমি এটাই বলবো যে আমাদেরকে অবশ্যই আমাদের পরিচয়, আমরা আমাদের পরিচয় পাওয়ার জন্য আমাকে কুরআনুল কারীমের উপর অধ্যয়ন করতে হবে, বেশি বেশি কুরআনুল কারীম পড়তে হবে, এবং আমাদেরকে অবশ্যই কিতাব অধ্যয়ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার পরিচয় আমি খুঁজে পেতে চাই, আমাকে অবশ্যই আমাকে কিতাব স্টাডি করতে হবে। আমাকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছে, তাহলে আমাকে ইতিহাস ঘেঁটে দেখতে হবে, ইতিহাস পড়তে হবে, বুজুগানের দিনদের সিরাত পড়তে হবে, তাহলে আমি আমার পরিচয় খুঁজে পাবো ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ। অবশ্যই সবাই একেবারে শেষের দিকে, তো আপনার তরফ থেকে যদি শেষ মাদানী ফুল,
শেষ মাদানী ফুল এটাই দিব, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। তো এই নামাজ হচ্ছে আমাকে যদি আল্লাহ তাআলার সাথে সান্নিধ্য না পাইয়ে দেয়, তাহলে ওই নামাজের স্বাদ যদি আমি বৃদ্ধি না হয়, তাহলে আমার অন্তরের স্বাদ সৃষ্টি করতে পারবে না, আমার ঈমান মজবুত করতে পারবে না। সেজন্য নামাজকে অভ্যাসে পরিণত না করে নামাজকে আমি আমার ঈমানের স্বাদ হিসেবে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এতে করে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের গন্তব্যতে পৌঁছিয়ে দিবেন, আমাদের পরিচয় যা রয়েছে তাতে আমাদেরকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ তাআলা একটি স্থান দিয়ে দিবেন। এতে করে আল্লাহ তাআলার দয়ায় আমরা কালকে আমাদের দিনও আমাদের সেই পরিচয় নিয়ে উঠব, যে আমরা আখেরি নবীর উম্মত ছিলাম, আমরা গসে পাক বরকমিল আব্দুল কাদের জিলানির মুরিদ ছিলাম। এভাবে আমাদের পরিচয় নিয়ে যখন উঠব ইনশাআল্লাহ, ওই পরিচয়ের উসিলে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দান করবে।
মাশাআল্লাহ। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে, তো আজকে আমরা শুনেছি যে আমাদের পরিচয় কি। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান, আমাদের পরিচয় হচ্ছে আমরা শেষ নবীর উম্মত, এবং আমাদের পরিচয় যে হচ্ছে যে আমরা সর্বকালে যারা উম্মত হয়েছে সকলের চাইতে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। তো আমাদের সেভাবে চলা চাই।
যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে তার জন্য একটি বৃক্ষ রোপণ করা হয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দয়ায় যদি আমরা জিকির করতে থাকি, আমাদের অন্তরকে জিকিরের মধ্যে লাগিয়ে রাখি ইনশাআল্লাহ আজ্জাওজাল, তো জান্নাতে আমাদের জন্য বৃক্ষ রোপণ করা হবে, আর জান্নাতের বৃক্ষের মালিক অবশ্যই জান্নাতে প্রবেশ করবে
ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আজকে আমাদের বিষয় ছিল যে আমাদের পরিচয় কি, আমাদেরকে কেমন চলতে হবে, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য কি, কুরআনুল কারীম ও আহাদিসে মুবারাকার মধ্যে আমাদের বৈশিষ্ট্য কেমন বলা হয়েছে, কেমন আমাদেরকে চলা দরকার, এ ব্যাপারে আমরা মা বাবার গুরুত্ব সম্পর্কেও জেনেছি, ভালো পরিবেশের গুরুত্ব সম্পর্কেও জেনেছি, এবং ইলমে দিনের গুরুত্ব সম্পর্কে আমরা জেনেছি, নামাজের গুরুত্ব সম্পর্কেও জেনেছি। তো একটা মুসলমানের যা চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া চাই তা আমাদেরকে পালন করতে হবে, তাহলেই আমরা নিজেকে মুসলমান দাবি করতে পারবো, তাহলে আমরা নিজেদেরকে ইমানদার দাবি করতে পারবো। এখন কেউ ইমানদার আবার সে মিথ্যা বলে, কে ইমানদার সে চুগলখড়ি করে, কে ইমানদার সে গীবত করে, কেউ ইমানদার সে মা বাবাকে কষ্ট দেয়, কেউ ইমানদার ধোকা দেয়, মুসলমানকে কষ্ট দেয়, তো এগুলো তো ইমানদারদের বৈশিষ্ট্য নয়। মুমিনদের কিছু বৈশিষ্ট্য, ইমানদারদের কিছু বৈশিষ্ট্য সুরা নূরের মধ্যে এটা রয়েছে। তো আপনারা চাইলে এই সুরা নূর এটা পড়ে মুমিনের কি বৈশিষ্ট্য এটা সম্পর্কেও জানতে পারবেন ইনশাআল্লাহ আজাওয়াজাল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকার অর্থে মুসলমান হওয়ার এবং মুসলমানদের যে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে তা নিজেদের মধ্যে তুলে ধরার সে তৌফিক দান করুক, এবং সর্বদা দাওয়াত ইসলামের পরিবেশে থাকুন। দেখুন আজকে আমরা যা কিছু বলছি, যা কিছু আপনাদের সামনে, এগুলো সবই দাওয়াত ইসলামের সদকায়। দাওয়াত ইসলাম আমাদেরকে শিখিয়েছে কেমন চলতে হবে, দাওয়াত ইসলাম আমাদেরকে শিখিয়েছে কেমন বলতে হবে, দাওয়াত ইসলাম আমাদেরকে শিখিয়েছে কোথায় যেতে হবে, দাওয়াত ইসলাম আমাদেরকে শিখিয়েছে কিভাবে কোন নেক কাজটা করতে হবে। তো আপনারা যদি চান নিজেকে নেককার বানাতে, নিজের পরিবার বর্গকে নেককার বানাতে, তাহলে আসুন না দাওয়াত ইসলামের ছায়াতলে। ইনশাআল্লাহ আজাওয়াজাল নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে সংশোধন করতে পারবেন, নিজের আসল পরিচয় সম্পর্কে জানতে পারবেন, এবং সদা সর্বদা আপনাদের সবাইকে একটা উৎসাহ দিব যে মাদানী চ্যানেল দেখতে থাকুন। কেননা মাদানী চ্যানেল দেখার মাধ্যমে আপনারা হুসনে আখলাক কাকে বলে, একজন মুসলমানের আখলাক কেমন হওয়া চাই, সে সকল সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন, নিজেদেরকে সেভাবে পরিচালনা করতে অনেকটুকু সহযোগিতা আপনারা পাবেন। তো আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি, যা কিছু আমরা বলেছি, আল্লাহ পাক ওনার দরবারে কবুল করুক, সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ sallallahu ta'ala alayhi wa sallam.
Wake up, pray fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani Chan.